বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 15 মার্চ, 30 ফাল্গুন এবং ফার্সি 24 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/parstodaybangla। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আমেরিকার নিষেধাজ্ঞার শিকার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্ব আরোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নানা সংকট সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন বিধ্বস্ত, পাল্টাপাল্টি অভিযোগ। রাশিয়ার সীমান্তে মার্কিন ড্রোনের কাজ কি জানতে চান রুশ রাষ্ট্রদূত। সরকারি অনুমোদনের পর ইরান ও সৌদি আরবের মধ্যে বিমানের ফ্লাইট চালু হবে জানিয়েছেন ইরানি বেসামরিক বিমান সংস্থা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপের দরকার নেই বলেছেন হাসান মাহমুদ। ফখরুল বলছেন চুরি করে দেশ ফোকলা করেছে আওয়ামী লীগ। এবং কর্ণাটকে বিজেপি সরকার ক্ষমতায় এলে দ্রুত সব মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ করা হবে, ঈশ্বর আপ্পার মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে রাশিয়া বলেছে কোনো সংঘর্ষে নয়, বরং দ্রুত বাঁক নিতে গিয়ে মার্কিন ড্রোনটি সাগরে ভেঙে পড়েছে। MQ-9 রিপার নামের ওই ড্রোনটি নজরদারির কাজে ব্যবহার করে মার্কিন বিমান বাহিনী। মধ্য ইউরোপীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল 7:33 এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম আমেরিকা ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটল। মার্কিন সেনাবাহিনী দাবি করেছে রুশ যুদ্ধবিমানের এই কর্মকাণ্ড ছিল বেপরোয়া ও অপেশাদার। মার্কিন সামরিক বাহিনী বলেছে মঙ্গলবার কৃষ্ণসাগরের উপর দিয়ে রাশিয়ার 2টি SU-27 যুদ্ধবিমান এবং একটি মার্কিন রিপার ড্রোন উড়ছিল। এ সময় যুদ্ধবিমান ইচ্ছাকৃতভাবে ড্রোনটির সামনে যায় এবং সেটির উপর কয়েকবার জ্বালানি তেল ফেলে। এরপর যুদ্ধবিমানটি ড্রোনটির প্রোপেলারে আঘাত করে। এতে ক্ষতিগ্রস্ত ড্রোনটি কৃষ্ণসাগরে পুরোপুরি বিধ্বস্ত হয়। মার্কিন বাহিনী এ দাবি করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ভিন্ন কথা। তারা বলেছে এ ঘটনায় রুশ যুদ্ধবিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি বা ড্রোনটির সংস্পর্শে আসেনি। মস্কো বলেছে মঙ্গলবার সকালে রাশিয়ার
অ্যারোস্পেস ফোর্সেসের নিয়ন্ত্রণ কক্ষ ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করে। সেটি রুশ ফেডারেশনের সীমান্তের দিকে এগোচ্ছিল। ইউক্রেনে সামরিক অভিযানের জন্য যে অস্থায়ী আকাশপথ তৈরি করা হয়েছে সেটি তা লঙ্ঘন করছিল। তখন অনুপ্রবেশকারী ড্রোনটিকে চিহ্নিত করার জন্য জঙ্গি বিমান পাঠানো হয়, কিন্তু দ্রুত বাঁক নিতে গিয়ে MQ-9 ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাগরে গিয়ে পড়ে। কৃষ্ণসাগরের আকাশসীমা থেকে মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার ঘটনায় আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, রাশিয়ার ভূখণ্ডের কাছে আমেরিকার ড্রোনের কাজ কি। একই সঙ্গে তিনি বলেছেন, কৃষ্ণসাগরের আকাশে আমেরিকার ড্রোনের উপস্থিতি হচ্ছে প্রকৃতপক্ষে চলমান পরিস্থিতিতে উস্কানি সৃষ্টি। গতকাল কৃষ্ণসাগরের আকাশ থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রুশ রাষ্ট্রদূত সাক্ষাৎকার করেন ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ডন ফ্রাইডের সঙ্গে। মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্রোন ভূপাতিত করার প্রতিবাদ জানিয়ে বলেন, রাশিয়া এক্ষেত্রে খুবই অনিরাপদ এবং অপেশাদার কাজ করেছে। বৈঠক থেকে বেরিয়ে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা মনে করি এই ঘটনা উস্কানিমূলক। আমি ডন ফ্রাইডকে বলেছি যে রাশিয়া সীমান্তের কাছে আমেরিকার ড্রোন, বিমান এবং জাহাজের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং পাশ্চাত্যের সঙ্গে চলমান যে সংঘর্ষ চলছে তা রাশিয়ার অস্তিত্বের সংঘাত, এটি কোনো রাজনৈতিক খেলা নয়। গতকাল রাশিয়ার বোরাতিয়া প্রজাতন্ত্রের উলান উদে সামরিক কারখানার বিমান নির্মাণকারী শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন একথা বলেছেন। তিনি বলেন, আমাদের কথিত পাশ্চাত্যের মিত্ররা প্রকৃতপক্ষে আমাদের প্রতিপক্ষ, আজকের দিনে সে কথা আমরা প্রকাশ্যে বলতে পারি। বিষয়টি সম্পূর্ণভাবে তাদের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে তৈরি হয়েছে। পাশ্চাত্যের এই অবস্থান মস্কোর জন্য একদম আলাদা কিছু। পুতিন সুস্পষ্ট করে বলেন, রাশিয়াকে অস্থিতিশীল করা এবং ভেঙে টুকরো টুকরো করার লক্ষ্য বহুদিন আগেই ঠিক করেছে পাশ্চাত্যের এই দেশগুলো, ফলে চলমান এই সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শান্তি এবং স্থিতিশীলতা আনতে হলে অবশ্যই আমাদেরকে সামাজিক সংহতি ও ঐক্য গড়ে তুলতে হবে। যখন শত্রুতা দেখবে আমাদের সমাজ শক্তিশালী, অভ্যন্তরীণভাবে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ, তখন নিঃসন্দেহে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তা সফল হবে এবং বিজয় আসবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান সংস্থা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সৌদি আরব ও ইরানের মধ্যে বিমানের ফ্লাইট চালু হবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকা 7 বছর পর গত শুক্রবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এরপর বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন একথা বলল। ইরানের বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র জেফার ইয়ারজাল্লু গতকাল বলেন, সরকারি অনুমতির পরে ইরান এবং সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। তার আগেই এ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। এদিকে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের পবিত্র মাশহাদ নগরী থেকে বিমানে করে হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপের আর কোনো দরকার নেই বলে মনে করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আর কোনো সংলাপের দরকার নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যেভাবে সংসদীয় গণতন্ত্রে অন্য দেশগুলোতে নির্বাচন হয় সেভাবেই জাতীয় নির্বাচনের সময় চলতি সরকার দায়িত্ব পালন করবে। এ প্রশ্নে সংলাপ করার কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগ সরকার কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। ওনারা যদি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায়ও সেটা কোনো সুযোগ নাই, কারণ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না, হবে নির্বাচন কমিশনের অধীনে।
এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টেও ভোট চুরি করছে। আওয়ামী লীগের এই অপকর্মের কারণে তাদের একদিন জনগণের কাঠগড়া দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করছেন, বন্দুক পিস্তল দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন, সেই জন্যই আপনারা আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে, তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথোলজিক্যাল চোর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এর আমরা রাজনীতির রোজনামচা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ সরকার দেশকে চুরি করে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ জ্বালানির পর চুরির নতুন খাত পাতাল রেল, এখন কোথাও জবাবদিহিতা নেই। সমাজ সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতা যারা বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন লড়াই করছে, এমন দাবিও করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যখন কোনো একনায়কের দাম্ভিকতা বাড়ে তখন পতন ত্বরান্বিত হয়। দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারতের কর্ণাটকে বিজেপি নেতা ও বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, নির্বাচনের পর রাজ্যে তাদের সরকার ক্ষমতায় এলে দ্রুত সব মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের বিজেপি নেতা ও বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, নির্বাচনের পর রাজ্যে আমাদের সরকার ক্ষমতায় এলে দ্রুত সব মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ করা হবে। রাজ্যটিতে আসন্ন নির্বাচনের মুখে সেখানে হিন্দুত্ববাদী বিজেপির তৎপরতা শুরু হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে প্রকাশ লাউড স্পিকারে আজান প্রসঙ্গে তিনি আরও বলেছেন, এর ফলে শিক্ষার্থী থেকে রোগী সকলেই বিপর্যস্ত। কর্ণাটকে পরীক্ষা চলছে এবং লাউড স্পিকারের শব্দে ছাত্ররা বিরক্ত হচ্ছে। এর আগে সম্প্রতি তিনি এক সভায় বক্তব্য রাখার সময় বলেছিলেন, আজানের শব্দে তার মাথা ব্যথা করে। তিনি তীব্র আপত্তিকর মন্তব্যে আরও বলেন, আল্লাহ কি বধির যে আপনি মাইকে চিৎকার করেন। পরবর্তীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিজয় সংকল্পের যাত্রা চলছে, রাজ্যে সব নেতাই ঘুরে বেড়াচ্ছেন, আমিও একটি রথযাত্রার নেতৃত্ব দিচ্ছি। আমি গত সোমবার বেঙ্গালুরুতে ছিলাম, আমার বক্তব্য সবে শুরু হয়েছিল, এ সময় আজান শুরু হওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল, সে সময় আমি ওই মন্তব্য করেছিলাম। বিজেপি নেতা ও বিধায়ক কে এস ঈশ্বরাপ্পাকে জিজ্ঞাসা করা হয়, লাউড স্পিকার নিয়ে এত সমস্যা হলে একে নিষিদ্ধ করুন, কেন্দ্র ও রাজ্যে আপনাদের সরকার ক্ষমতায় আছে, বাগাড়ম্বরে কি অর্জন হবে। জবাবে তিনি বলেন, আমি যা বলেছি তা হঠাৎ করে ঘটেনি, আগামী দিনগুলোতে দেখবেন আমরা কি ব্যবস্থা নিতে পারি, আমি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে ওই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার অনুরোধ করব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, 15 মার্চ থেকে মহড়া শুরু হয়েছে এবং 19 মার্চ পর্যন্ত তা চলবে। বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মধ্য দিয়ে তিন দেশের বাস্তব সহযোগিতা অনেক বেশি গভীর হবে। মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া চীন, ও রাশিয়ার নৌবহর যোগ দিয়েছে এই মহড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার সঙ্গে মিলে ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি যৌথ মহড়া চালিয়েছে। এসব মহড়ায় জলদস্যু মোকাবেলা, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার তৎপরতা সম্পর্কে তথ্য বিনিময় এবং ত্রাণ তৎপরতা সহ আরও বিভিন্ন কর্মসূচি অনুশীলন করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে, 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বেলারুশের প্রেসিডেন্ট সম্প্রতি ইরান সফরে এসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে পশ্চিমা নিষেধাজ্ঞা নির্মূলে যেসব গঠনমূলক আলোচনা হয়েছে সে সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার শিকার দেশগুলোকে এই অপকৌশল নির্মূলে একসঙ্গে কাজ করতে হবে। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ উজমা খামেনেই ওই মন্তব্য করেন। তিনি ইরান ও বেলারুশের মধ্যকার অনেক সাদৃশ্যের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথ ফ্রন্ট গঠন করে নিষেধাজ্ঞার কৌশল নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সম্প্রতি একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করতে এসে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন। নিষেধাজ্ঞা হল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের একটি অমানবিক হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে তারা বিশ্বের স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করার চেষ্টা চালায়। উদ্দেশ্য হল স্বাধীনচেতা দেশ ও জাতিগুলোকে পশ্চিমা বিশ্বের চাওয়ার কাছে নতি স্বীকার করতে বাধ্য করানো। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। এখন পশ্চিমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বিশ্ব এখন বহু মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ডলারের আধিপত্য থেকেও নিজেদের মুক্ত করে নেওয়ার প্রচেষ্টা চলছে। এই লক্ষ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা উদীয়মান অর্থনৈতিক শক্তির গ্রুপ ব্রিক্সের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু জোট গঠনের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমা একাধিপত্যের প্যারামিটার এখন বহু মেরুকেন্দ্রিকতার দিকে ঝুঁকছে। নিষেধাজ্ঞা কবলিত দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্যকে কাজে লাগিয়ে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ইরান তার সুস্পষ্ট প্রমাণ। ইউনেস্কো বিশ্বাস করে যে ইরান বেলারুশ, রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে পারস্পরিক সহযোগিতা, সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের সাহায্যে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়া উচিত। লুকাশেঙ্কু বলেন, আমার ইরান সফরের উদ্দেশ্য হল ইরানের অর্জনগুলো কাছ থেকে দেখা ও সে সম্পর্কে জানা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে নিত্যপণ্যের দাম যখন হু হু করে বাড়ছে, তখন আজ পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বাজার অব্যবস্থাপনা রোধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠিত হলেও এই প্রতিষ্ঠানের কাজের সুফল থেকে এখনও বঞ্চিত হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসন্ন রমজানকে সামনে রেখে অস্থির অবস্থায় বাংলাদেশের নিত্য পণ্যের বাজার। নিয়ন্ত্রণের নানা চেষ্টার ব্যর্থতার পরে বাণিজ্য মন্ত্রীর হুমকি ব্যবসায়ীদের প্রতি। আসন্ন রমজানে অতিরিক্ত লাভ না করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, কোনোভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবে না, সংযমী হতে হবে ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস, যার প্রতিপাদ্য নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী। কিন্তু কতখানি ভোক্তা বান্ধব বাংলাদেশের ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা, সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ভোক্তাদের মাঝে। বাজার গিয়ে নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ তারা।
আমাদের মতো সাধারণ মানুষ বা স্বল্প আয়ের মানুষের আসলে বাজার করে খাওয়ার কোনো উপায় নাই।
আমি বলতে গেলে আমি অ্যারেস্ট হয়ে যাব,
আমার অধিকার প্রতিষ্ঠিত মানে মোটেও করতে পারি নাই।
সাধারণ মুদি দোকান থেকে শুরু করে বড় সুপার শপ, রাস্তার পাশের খাবারের দোকান কিংবা নামি দামি রেস্তোরাঁ, সবখানেই এখন অনিয়ম।
স্টিকার করা ইনটেক প্যাকেট দেখতে কিনেছিলাম এবং সেটা ইউজ করার পরে হচ্ছে যে প্রচুর র‍্যাশ, স্কিন রিঅ্যাকশন হয় আর কি।
বাজার জুড়ে যেন ভোক্তাদের জন্য প্রতারণার ফাঁদ। 2009 সালে কার্যক্রম শুরুর পর থেকে গত 28 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে 62,009টি অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ 2021-22 অর্থবছরে অভিযোগ জমা পড়েছিল 25,346টি, এর আগের অর্থ বছরে 14,910টি, এরও আগে 2016-17 অর্থ বছরে অভিযোগ ছিল 6,140টি। অর্থাৎ গেল ছ বছরে সেবা বা পণ্য কিনে প্রতারিত হওয়া ব্যক্তিদের প্রতিকার চাওয়া বেড়েছে 4 গুণেরও বেশি। বাজার অব্যবস্থাপনা রোধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করা হলেও এ প্রতিষ্ঠানটির কাজে কোনো সুফল পাচ্ছে না দেশের মানুষ। এর পেছনে রয়েছে জনবল সংকট। তাই জনবল কাঠামো বাড়ানোর পাশাপাশি আইনের আধুনিকায়নের দাবি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএসএম শফিকুজ্জামানের।
যে শাস্তির যে বিধানগুলো আছে এগুলো আরও বৃদ্ধির আমরা প্রস্তাবনা করেছি। কমার্সের ইস্যুটা কিন্তু তখন আমাদের আইনে ওভাবে ছিল না।
এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন,
আইনের আশ্রয় মানে হলো সিভিল কোর্টে যেন সে প্রতিকার চাইতে পারে সে বিধানটি থাকা উচিত এবং এডিআর এর ব্যবস্থাগুলো থাকা উচিত।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের সমাজের একটি খুবই কমন রোগ, খুবই পরিচিত রোগ, মৃগী রোগ নিয়ে তৃতীয় পর্বের আলোচনায় যাব আমরা। এখন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু বকর সিদ্দিক। জনাব ডাক্তার আবু বকর সিদ্দিক, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে আমাকে এরকম একটা স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠানে যুক্ত করার জন্য।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনায় মৃগী রোগ বা ইপিলেপসি কি, কেন এই রোগ হয়, খিঁচুনি হলেই কি তাকে মৃগী রোগ বলা যাবে কিনা, লক্ষণগুলো নিয়েও আলোচনা করেছেন। তো আজকের আলোচনার শুরুতেই ব্রেনের রোগ, মৃগী রোগ কারো হয়েছে তখন কিভাবে তিনি চিকিৎসা করাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, অর্থাৎ করণীয় কি, সে সম্পর্কে যদি আলোচনা করেন।
যখনই কিছু না সেটা কিন্তু একটা ইমার্জেন্সি, তখন কোন ডাক্তারের কাছে যাওয়া, সেটার প্রথমে যেটা জানে সেটা হচ্ছে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগ অথবা কাছাকাছি যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়। তো জরুরি বিভাগে গেলে প্রাথমিকভাবে আমরা মানে জিপি মানে সাধারণ চিকিৎসক যাদের বলে থাকি তারাই কিন্তু প্রাথমিক চিকিৎসাটা দিতে পারে। পরবর্তীতে এটা আমরা সাধারণত ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন অথবা নিউরো মেডিসিন মানে ব্রেনের বিশেষজ্ঞ যাদেরকে বলি স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তারা কিন্তু সমানভাবেই পারদর্শী এই মৃগী রোগীর কি চিকিৎসা লাগবে বা পরীক্ষা নিরীক্ষা লাগবে সেই ব্যাপারে পারদর্শী। রোগীদের কারণে প্রথমে যেটা বললাম ইমার্জেন্সি কিছু নিয়ে হলে সে ইমার্জেন্সিতে যাবে, পরবর্তীতে সেটাকে আমরা যার কাছেই যাক বিশেষজ্ঞ কারো কাছে যেতে হবে, তো তিনি সে রোগীর হিস্ট্রি শুনবেন, ইতিহাস শুনবেন, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন। যেসব কারণে আমরা বলছি যে কিছু নিয়ে হতে পারে, যেমন ব্রেনের কিছু রোগ আছে, ব্লাডের কিছু রোগ আছে, আছে, লিভার কিডনির রোগ আছে, তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন যে এইসব কোন সমস্যা মনে হয় কিনা, মনে হলে সেভাবে টেস্ট করাবেন।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, আচ্ছা মৃগী রোগের পরীক্ষার জন্য সুনির্দিষ্ট করে কি কোনো পরীক্ষা করানো হয়?
এবার নির্দিষ্ট করে খিচুড়ি ধরার জন্য যে কিছু টেস্ট এগুলো করা লাগতে পারে, এই টেস্টগুলো আমরা সাধারণত একেবারে বাচ্চাদের যদি হয় তাহলে আমরা অ্যাডভাইস করি না, যেমন মাথার সিটি স্ক্যান অথবা এমআরআই, যে মাথার ভিতরে কোনো টিউমার আছে কিনা, এটা কিন্তু একটা জরুরি। বাচ্চাদের যদি 16 বছরের কম হয় তাহলে সাধারণত আমরা সিটি স্ক্যান বা এমআরআই সাজেস্ট করি না, কিন্তু এর চেয়ে যদি বড় মানুষের হয় তাহলে তার ব্রেন টিউমার অথবা ব্রেন স্ট্রোক আছে কিনা সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হয়। তাহলে একটা পরীক্ষা বললাম মাথার সিটি স্ক্যান অথবা এমআরআই। দুই নম্বর হচ্ছে আর একটা পরীক্ষা বলা হয় ইইজি, ইইজি মেডিকেল টার্ম, পুরো নামটা হচ্ছে ইলেকট্রো এনকেফালোগ্রাম। এটা মূলত সাধারণ মানুষ ইইজির সাথে পরিচিত না, কিন্তু ইসিজির সাথে পরিচিত, হার্টের যে পরীক্ষা করা হয় একটা ইসিজি, তো সেরকম ব্রেনের একটা ইসিজি করা হয় সেটাকে বলা হয় ইইজি। এটার মাধ্যমেও ব্রেনের যে বিদ্যুৎ তৈরি হয় সেটা অ্যাবনর্মাল তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু কিছুটা ধারণা পাওয়া যায়। তাহলে এই দুইটা হলো মূলত কিডনির পরীক্ষা, একটা হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান অথবা এমআরআই, আর একটা হচ্ছে ইইজি। এছাড়া শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা অথবা রোগীর ইতিহাস শুনে যদি মনে হয় যে রক্তের কোনো সমস্যা থাকতে পারে, লিভার কিডনির সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী পরীক্ষা করতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা মৃগী রোগ বা এপিলেপসি নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আবু বকর সিদ্দিকের তৃতীয় পর্বের আলোচনা শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার আবু বকর সিদ্দিক, পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বললেন, এখন চিকিৎসার কথা বলুন।
আচ্ছা, চিকিৎসা প্রথম কথা হচ্ছে কারো যদি খিচুড়ি মনে হয় বা মৃগী রোগ মনে হয় তাহলে তিনি ডাক্তারের কাছে যাবেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করে এটা কোন ধরনের মৃগী রোগ এটা দরকার হলে পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করবেন। এরপর হচ্ছে কিছু মেডিসিন আছে, মেডিসিনের নামগুলোর এখানে বলার স্কোপ নেই, তো যাদের একাধিকবার খিচুড়ি হয়ে থাকে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী খিচুড়ির যে ওষুধ অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনস বলা হয়, তো সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে রোগীকে একটা কাউন্সেলিং করতে হয় বা বোঝাতে হয় যে এপিলেপসি কিন্তু একটা দীর্ঘমেয়াদী, অনেকে সারা জীবন ওষুধ খেতে হয়, অনেকটা ডায়াবেটিস এর মতো, যেমন একবার হলে সারা জীবনই তার মানে থাকবে এবং ওষুধ খেতে হবে। এটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই সারা জীবনই ওষুধ খেতে হয়, তবে কিছু কিছু আছে যে ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ওষুধের মধ্যে অ্যান্টিপিলেপটিক মেডিকেশন বা ড্রাগ সেগুলো আমরা দিতে পারি, কোন ড্রাগ দেব কোন রোগের ক্ষেত্রে সেটা বিশেষজ্ঞ চিকিৎসক দেখে সিদ্ধান্ত নেবেন। আর হচ্ছে রোগীকে উপদেশ দিতে হয় যে যেকোনো সময় খিচুড়ি হতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে, এটা কিন্তু একটা জীবনের নিরাপত্তা জনিত প্রশ্ন, যার দিকে তাকে খুব ভালো করে বোঝাতে হয়।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, মৃগী রোগের বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ, জীবনের নিরাপত্তাজনিত প্রশ্ন রয়েছে, কারণ যে কোনো সময়ে যে কোনো জায়গায় মৃগী রোগ দেখা দিতে পারে এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। আপনি আপনার আলোচনায় এসব কথাগুলো বলেছেন, তো সেক্ষেত্রে মৃগী রোগীর করণীয় কি?
যেহেতু যে কোনো সময় হতে পারে, কাজেই যার মৃগী রোগ আছে তিনি এমন কোন বিপজ্জনক জিনিস এর কাছে যাবেন না বা কাজ করবেন না, যেমন উদাহরণ দিই যে একটা গাড়ির ড্রাইভার বা চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, তার কিন্তু যে চালানো অবস্থায় তার খিচুড়ি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার জীবনের ঝুঁকি থাকে, অন্য মানুষের জীবনের ঝুঁকি থাকে। কাজেই যার খিচুড়ি মৃগী রোগ থাকবে তার কিন্তু ড্রাইভিং করা যাবে না। এরপরে মেশিনারি যেসব কাজ আছে, মেশিন নিয়ে কাজ করতে হয়, মেশিনের চাকার ভিতরে ঢুকে যেতে পারে, বিশেষ করে গ্রামের লোকজনের যদি বলি কৃষি কাজ করে, পাওয়ার টিলার বা এই জাতীয় কিছু, মেশিনারি যতটুকু পারে অ্যাভয়েড করবে। ইভেন বাসার মধ্যে যখন আমরা বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, তখন কিন্তু ভিতর থেকে আমরা ছিটকানি লাগিয়ে থাকি। মৃগী রোগীদের উপদেশ থাকে ভিতরে গিয়ে ছিটকানি লাগানো যাবে না, কারণ ছিটকানি লাগানো অবস্থায় কিন্তু খিচুড়ি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাইরের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিন্তু দরজা ভাঙা ছাড়া থাকার রেস্কিউ করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। এরপরে হচ্ছে সাঁতার কাটা, পানিতে যাওয়া, পানিতে একা একা কখনো যাবে না, পানিতে থাকা অবস্থায় তার খিচুড়ি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু পানিতে ডুবে মারা যাবে। তাই এই জিনিসগুলো আমরা অ্যাডভাইস করবো, বিশেষ করে অল্প বয়স ছেলে পেলে যারা, এরা কিন্তু মোটর সাইকেল চালানোতে মানে অনেকই মোটর সাইকেল ইউজ করে, সেক্ষেত্রে আমরা এটা খুব স্ট্রংলি অ্যাডভাইস করে থাকি যে মেশিনারি এই জিনিসগুলো যত পারত পথে অ্যাভয়েড করে। যদি কারো পেশায় হয় এমন জিনিস যে পেশার কারণে তার মেশিনারি, তার পেশায় বাসের ড্রাইভার কি করবে এখন, সেটা না করলে সে বেকার হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের সামাজিক সংস্থা আছে, তারা তাদেরকে তার উপযোগী তার যোগ্যতা অনুযায়ী অন্য কোনো চাকরিতে শিফট করতে পারে কিনা সেভাবে চেষ্টা করবে। এ হচ্ছে তাহলে ওষুধ দিতে হবে, তারই উপযোগীগুলো মেনে চলতে হবে।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, আমাদের হাতে আজ আর বেশি সময় নেই, আপনি আজকের পর্বের শেষ দিকে আর বিশেষ কিছু বলবেন কি?
আর বিশেষ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট করে যদি কোনো কারণ পাওয়া যায়, যেমন ব্রেনের টিউমারের কারণে, স্ট্রোক হয়ে ব্রেনের একটা পার্ট ড্যামেজ হয়ে গেছে সেটার কারণে হয়ে থাকলে, এক্ষেত্রে নির্দিষ্ট করে সার্জারি করা যায়, অপারেশন করা যায়। ব্রেনের যে জায়গাটা এফেক্টেড হয়েছে সেই জায়গাটাকে যদি অপারেশন করে ফেলে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারে। তো এটা সচরাচর লাগে না, খুব কম ব্যবহার করা হয়।
অধ্যাপক আবু বকর সিদ্দিক, মৃগীরোগ নিয়ে তৃতীয় পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে।
আর সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মৃগীরোগ কিংবা এপিলেপসি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ, সেটি আলোচনায় আপনারা শুনেছেন। এটি একটি ব্রেনের রোগ, এই রোগীকে খুবই সতর্কভাবে চলাফেরা করতে হবে। পেশাগত ক্ষেত্রেও ঝুঁকি আছে, এমন কাজ না করা ভালো, যেমন ধরুন গাড়ি চালানো, পানিতে কাজ করতে হয়, এমন পেশা প্রয়োজনে পরিহার করা উচিত। নিয়মিত ওষুধ খেতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আজ আর কথা নয়, আগামী পর্বে এ বিষয়ে আরো কথা হবে, সেই আলোচনা শুনতে অবশ্যই ভুলবেন না। স্বাস্থ্য কথার সাথেই থাকবেন বলে আশা করছি। সবাই ভালো সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় চাইছি।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের নিয়মিত পরিবেশনা কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 15 মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে বললেন মির্জা ফখরুল ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, হজ প্যাকেজে দাম বাড়ার কারণ জানালো ধর্ম মন্ত্রণালয়। বাংলা ওয়াশ পোড়াচ্ছে ইংলিশ কোচকে মানব জমিন। রমজান মাসে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী কালের কণ্ঠ। বাংলাদেশ প্রতিদিন লিখেছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রক্রিয়া বৈধ হাইকোর্ট। ভারতের শিরোনাম, মুখ্যমন্ত্রী চাকরি খাবেন না মন্তব্য হাইকোর্টের কানে তুললেন বিকাশ। আদালত অবমাননার মামলা হবে কি? আনন্দবাজার পত্রিকা, রাহুলের মোদির প্রতি ঘৃণা এখন দেশের প্রতি ঘৃণায় পরিণত হয়েছে, তোপ স্মৃতি ইরানির সংবাদ প্রতিদিন। শুধু এসএসসি নয়, কলেজ সার্ভিস কমিশনেরও নিয়োগেও দুর্নীতি। গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রোহিঙ্গাদের নিয়ে আরেকটি মেড ইন চায়না উদ্যোগ, এই শিরোনামের মতামত কলামে দৈনিক প্রথম আলো লিখেছে, রোহিঙ্গাদের ওপর দুনিয়া কাঁপানো নিপীড়ন নিয়ে গণচীন গত 5 বছরে কখনো উচ্চস্বরে নিন্দা করেনি মিয়ানমারের, প্রতিবাদ তো নয়ই। নিপীড়নের তদন্ত ও বিচারের প্রসঙ্গ এলে আন্তর্জাতিক পরিসরে তার বিরোধিতা করেছে। এরপরও তারা রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের বড় এক ভরসার দেশ, সেই চীন এখন পাইলট আকারে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠাতে বাংলাদেশকে সহায়তা করতে চায়।
প্রশ্ন উঠেছে এ সংক্রান্ত পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, কতটা গ্রহণযোগ্য, এ উদ্যোগে রোহিঙ্গাদের মতামত নেওয়া হচ্ছে কিনা, আরাকান আর্মির সঙ্গে কোনো পরিসরে যোগাযোগ হয়েছে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায় চলমান এ প্রচেষ্টা সম্পর্কে অবহিত কিনা, এসব প্রশ্নের উত্তর এড়িয়ে কিছু রোহিঙ্গাকে যেন তেনভাবে মিয়ানমারের জেনারেলদের হাতে তুলে দেয়া ভুল বোঝাবুঝি এবং বিপদ তৈরি হতে পারে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর লাঠিচার্জ ও মারধর করেছে পুলিশ, এতে বেশ কয়েকটি টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক আহত হয়েছেন। প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে খবরটি বিশেষ খবর হিসেবে ছাপা হয়েছে। আর যুগান্তর পত্রিকা লিখেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। দায়িত্ব পালনের সময় সবার সতর্ক থাকা উচিত। এ সময় তিনি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
আওয়ামী লীগ এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে, মির্জা ফখরুল ইত্তেফাকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। জাতীয় নির্বাচনে ভোট চুরি করে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চুরি করে, এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে। তিনি বলেন, চুরি ছাড়া এদের আর কোনো কিছু নেই, চুরি করেই এদের চলতে হয়। এদের পেশা ও নেশা হচ্ছে চুরি।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, বাংলাদেশের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ দিক হল আসন্ন সংসদ নির্বাচন। এই নির্বাচনগুলোতে যুক্তরাষ্ট্রের দিক থেকে পছন্দের কেউ নেই, তবে দেশটি দেখতে চায় যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের নিজেদের সরকার তারাই নির্বাচন করুক, এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করে দেশটির রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, গণতন্ত্রকে সমর্থন করা এবং ব্যক্তি অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে পথ চলা আরও নিরাপদ, স্থিতিশীল এবং সমৃদ্ধ বিশ্ব গড়তে সাহায্য করে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, রাহুল গান্ধীর মোদী ঘৃণা পৌঁছে গিয়েছে ভারতের প্রতি ঘৃণায়। ব্রিটেনে তিনি যে ধরনের কথা বলেছেন সেজন্য আপামর ভারতীয়র কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, সেভাবেই এখানে সোচ্চার হতে দেখা গেল স্মৃতিকে। তাঁর কথায়, প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিত ওর কাছে ক্ষমা চাওয়ার দাবি করা। এটা অত্যন্ত লজ্জার যে রাহুল গান্ধী এই পরিস্থিতিতে সংসদে এসে ক্ষমা চাওয়া তো দূরস্থ, সংসদেই আসেননি। ঠিক কি অভিযোগ রাহুলের বিরুদ্ধে? সম্প্রতি ব্রিটেনে গিয়ে রাহুল বলেছিলেন, ভারতীয় গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে নিষ্ঠুর আক্রমণের মুখে পড়ে।
দৈনিক গণশক্তির খবরে লেখা হয়েছে, এসএসসির দুর্নীতি আদালতে বিচারাধীন, গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, কিন্তু দুর্নীতি রয়েছে কলেজে শিক্ষক নিয়োগেও। 2018 সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে ক্ষোভও রয়েছে, সেখানেও স্বচ্ছ নিয়োগের দাবিতে পথেও নেমেছেন এই চারটি প্রার্থীরা। প্রতিবাদীরা কলেজ স্ট্রিটে নিজেদের সার্টিফিকেটের প্রতিলিপি পুড়িয়েছেন।
মুখ্যমন্ত্রী চাকরি খাবেন না, মন্তব্য হাইকোর্টের কানে তুললেন বিকাশ। আদালত অবমাননার মামলা হবে কি? আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, চাকরি যাওয়া অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে আলিপুর আদালত চত্বরের একটি অনুষ্ঠানে মমতার করা কয়েকটি ব্যক্তিগত মতামতমূলক মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Oh.
কোরআনের আলোক। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা সফের ৬ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এ সূরার ৭ থেকে ১৪ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই সূরাটির ৭ থেকে ৯ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
আর সে ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনিই তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে মানুষের কাছে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার পর যে আরেকজন নবী আসবেন সে কথা তার উম্মতকে জানিয়ে দিয়েছিলেন। গত আসরে আমরা সে প্রসঙ্গে কথা বলেছি। এরপর এই তিন আয়াতে বলা হচ্ছে আহলে কিতাবদের কাছে যখন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, তখন তাদের একাংশ আল্লাহর প্রতি মিথ্যারোপ করে বলে, আল্লাহ তোমাকে নবুয়াত দেননি। এই আচরণের মাধ্যমে তারা আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয় এবং নিজেদের প্রতি জুলুম করে। এ ধরনের মানুষ ভাবে আল্লাহর নূর মোমবাতির মতোই হীনবল এবং তারা মুখের ফুঁতকারে সে আলো নিভিয়ে ফেলতে পারবে। অথচ আল্লাহ তাআলা স্থির সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্বনবীর মাধ্যমে তিনি তাঁর হেদায়েতের নূর সূর্যের আলোর মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন এবং সকল ধর্মের উপর বিজয়ী করবেন। আর এটা স্পষ্ট যে আল্লাহর সিদ্ধান্ত ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, বিগত ১৪০০ বছর ধরে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলাম সামনের দিকে এগিয়ে গেছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মুসলমানদের সংখ্যা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।
এবারে এই সুরার ১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين
হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধনসম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য শ্রেয়। যদি তোমরা জানতে, এটা করতে পারলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতের বাগানে, যার বৃক্ষরাজির পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহাসাফল্য। এবং তিনি দান করবেন আরও একটি অনুগ্রহ যা তোমরা পছন্দ করো, আর তা হল আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়। আর হে নবী, আপনি মুমিনদের সুসংবাদ দিন।
আগের আয়াতগুলোতে ইসলামের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র নিয়ে কথা হয়েছে। এরপর এই আয়াতগুলোতে মুমিন মুসলমানদেরকে শত্রুদের মোকাবেলায় তাদের দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে বলা হচ্ছে, তোমরা যখন ঈমান আনা এবং নিজেদেরকে রাসূলের অনুসারী বলে দাবি করছো, তখন আল্লাহর দিন রক্ষার্থে জিহাদে অংশ নাও। আর এই জিহাদে অংশ নিতে গিয়ে নিজেদের জান ও মাল উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করো না। জেনে রেখো, আল্লাহর রাস্তায় তোমরা যা উৎসর্গ করছো তা আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে সম্ভাব্য সর্বোচ্চ মূল্যে কিনে নিচ্ছেন।
ইসলামের শত্রুরা যদি ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে সকল পন্থা অবলম্বন করে থাকে, তাহলে তোমরাও তাদের মোকাবেলায় তোমাদের সকল অবলম্বন নিয়ে ঝাঁপিয়ে পড়ো। জেনে রেখো, তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ তোমাদের প্রচেষ্টা ও জিহাদের উপর নির্ভর করছে। যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করো, তাহলে পার্থিব জীবনে আল্লাহ সাহায্য পাবে এবং কিয়ামতের কঠিন দিনে তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। তোমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে এবং চিরস্থায়ী সুখের আবাস জান্নাতে প্রবেশ করবে। এবারে সূরা সফের শেষ আয়াত অর্থাৎ 14 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن انصار الله فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين
هي من درغن তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম পুত্র ঈসা স্বীয় বিশেষ সঙ্গী হাওয়ারিগণকে বলেছিল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারিগণ বলেছিলেন, আমরাই আল্লাহর দিনের সাহায্যকারী। তারপর বনি ইসরায়েলের একদল ইমান আনল এবং একদল কাফের হয়ে গেল। তখন যারা ইমান এনেছিল শত্রুদের মোকাবেলায়, আমি তাদেরকে শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হলো।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে মুমিনদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে উৎসাহিত করে বলা হচ্ছে, জীবনের সর্বক্ষেত্রে তোমাদেরকে আল্লাহর দিনের সাহায্যকারী থাকতে হবে। এটা নিশ্চিত যে আল্লাহ আমাদের মতো মানুষদের সাহায্যের মুখাপেক্ষী নন। আল্লাহকে সাহায্য বলতে এখানে আল্লাহর দিন ও নবী রাসুলদেরকে সাহায্য করার কথা বোঝানো হয়েছে। আল্লাহর দিনের সাহায্য দুই ভাগে বিভক্ত। এর এক ভাগে রয়েছে বিশ্বব্যাপী দিন ইসলামের প্রচার ও প্রসার ঘটানো এবং এ কাজে প্রচার মাধ্যম ব্যবহার করা। আর দ্বিতীয় ভাগে রয়েছে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র উপলব্ধি করে সঠিক উপায়ে তাদের মোকাবেলা করা।
আয়াতের পরের অংশে আল্লাহর দিনকে সাহায্য করার একটি উদাহরণ তুলে ধরে বলা হচ্ছে, হযরত ঈসা আলাইহিসসালাম তার বিশেষ 12 জন সঙ্গী, যাদেরকে হাওয়ারি বলা হতো, তাদের কাছে সাহায্যের আবেদন জানালেন, তাদের কাছে সাহায্যের আহ্বান জানালেন। হাওয়ারিগণ আল্লাহর নবীকে সাহায্য করতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করলেন, কিন্তু পরবর্তীতে তাদের কেউ কেউ আল্লাহর নবীকে সাহায্য না করে ইসলামী শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাঁর বিশেষ রহমতে শত্রুদের বিরুদ্ধে হাওয়ারিগণকে বিজয় দান করেছেন।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আজকের আলোচনার মাধ্যমে সূরা সফরের সংক্ষিপ্ত তাফসির শেষ হয়ে গেল। আগামী আসরে আমরা এর পরবর্তী সূরা নিয়ে আলোচনা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন বিধ্বস্ত, পাল্টাপাল্টি অভিযোগ। রাশিয়ার সীমান্তে মার্কিন ড্রোনের কাজ কি জানতে চান রুশ রাষ্ট্রদূত। সরকারি অনুমোদনের পর ইরান ও সৌদি আরবের মধ্যে বিমানের ফ্লাইট চালু হবে, জানিয়েছেন ইরানের বেসামরিক বিমান সংস্থা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপের দরকার নেই বলেছেন হাসান মাহমুদ। ফখরুল বললেন, চুরি করে দেশ ফোকলা করেছে আওয়ামী লীগ। কর্ণাটকে বিজেপি সরকার ক্ষমতায় এলে দ্রুত সব মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ করা হবে, ঈশ্বরাপ্পার মন্তব্য। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাও একটি খবর। 2005 সালে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের যেসব এলাকা থেকে ইহুদি বসতি স্থানান্তর স্থাপনকারীরা সরে গিয়েছিল, তাদেরকে আবার সেখানে ফিরিয়ে আনার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলি পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাস ওই বিলের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই বিল বাস্তবায়নের কাজে হাত দেওয়া হবে ফিলিস্তিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার নামান্তর। হামাস গতকাল গাজা উপত্যকায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূমিকে ইহুদিকরণ করার লক্ষ্যে এই বিল পাশ করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.